আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি কবি কামাল চৌধুরী। তার জন্ম হয়েছিল 1957 সালে কুমিল্লায়, তৎকালীন পূর্ব পাকিস্তানে। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে অ্যানথ্রোপোলজিতে তিনি পিএইচডি করেছেন। দীর্ঘদিন সরকারি চাকুরিতে ছিলেন। 70-এর দশক থেকেই তার কবিতা পাঠকের কাছে সমাদৃত হয়ে ওঠে। কথা বলছি কবি কামাল চৌধুরীর সাথে, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আপনার কবিতা 70-এর দশক থেকে আজকে 2018, এই দীর্ঘ সময়কালে আপনার কবিতায় কি ধরনের পরিবর্তন বা বিবর্তন এসছে সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো। তবে তার আগে আপনার কণ্ঠে একটা কবিতা শুনতে চাই।
আমার মার্চ নামে একটি কবিতা আছে, এটা একটু পড়ে শোনাচ্ছি। আকাশে বাতাসে মার্চের বড় ভয়, মার্চ এসে গেছে জনতার চিৎকারে, প্রতিবাদী দেশ প্রতিবাদী জনগণ, মার্চ এসে গেছে বাংলার ঘরে ঘরে, মার্চ এসে গেছে হাজারো নদীর স্রোতে, নৌকজীবন লৌকিক সাম্পানে, পদ্মা মেঘনা যমুনা নদীর তীরে, মার্চ এসে গেছে মহামুক্তির গানে। আমার ঠিকানা নদ নদীদের দেশে, পিতৃপুরুষ বাঙালি মাছ ভাতে, তবু আমার শ্যামল শরীর রাগী, মার্চ এসে গেছে শব্দিত পদাঘাতে, মার্চ এসে গেছে প্রতিরোধী লাঠি হাতে, সবুজ লালে মানচিত্রের রোদে, দুহাতে নতুন প্রাণের পতাকা নিয়ে, মার্চ এসে গেছে কোটি মানুষের ক্রোধে, মার্চ এসে গেছে রেসকোর্স মাঠে আজ, দক্ষ জনতা ভয় কি বন্ধু জাগো, মুজিব নামের রাখাল রাজার ডাকে, স্বাধীন পতাকা উঠছে আকাশে মাগো, মার্চ এসে গেছে শেখ মুজিবের নামে, মার্চের ভাষা সাহসের তর্জনী, জনসমুদ্রে স্বাধীনতা স্বাধীনতা, আকাশে বাতাসে জয় বাংলার ধ্বনি। ওরা ভেবেছিল হত্যাই শেষ কথা, পাকি হানাদার গণহত্যায় মাতে, রুমি নজরুল লাখো শহীদের খুনে, মার্চ এসে গেছে যুদ্ধ অস্ত্র হাতে। এই মার্চ মানে মুক্তি ও স্বাধীনতা, এই মার্চ মানে বাঙালির জয়গান, স্বদেশ আমার সাহস ও সংগ্রামে, আমরা সবাই মার্চের সন্তান, আমরা সবাই মার্চের সন্তান।
চমৎকার। আপনি যে কবিতাটি বেছে নিলেন সকণ্ঠে আবৃত্তি করার জন্যে, সেই কবিতার মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ অত্যন্ত স্পষ্টভাবে অনুভব করছি একজন শ্রোতা হিসেবে। স্পষ্টতই 1971-এর মার্চের কথা বলছেন আপনি। একটা দেশের জন্ম হয়েছিল, একটা অসাধারণ সময় ছিল সেটা। আপনার কবিতায় বিষয়বস্তু হিসেবে দেশপ্রেম ছাড়া আর কি কি এসছে মূলত?
কবিতা তো সবসময় বহু বিষয় পরিভ্রমণ করে। আমি বলি যে একজন কবি, তিনি মূলত তার অভিজ্ঞতাকে তার স্বপ্নকে রূপায়িত করেন। যেমন আমি যে পথ দিয়ে হাঁটি, এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা। এই যে আমার দেশ, আমার শেকড়, আমার চতুর্পার্শ্ব, এই সবকিছু থেকেই কিন্তু একজন কবি তার অনুষঙ্গকে ধারণ করেন। এবং সেই জন্য আসলে কবির যে অনুসঙ্গ, সে অনুসঙ্গকে কিন্তু ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা করা যায় না এই জন্য যে কোন বিষয়টি কবিকে আলোড়িত করবে এবং তিনি কোন বিষয়টি নিয়ে লিখবেন, সেটি কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে পারে। তবে দেশ কিন্তু একটা, আমি মনে করি যে একজন লেখকের জন্য বা একজন কবির জন্য এটা কিন্তু একটা বড় অনুসঙ্গ। কবি যদি নির্বাসনেও যান তাহলেও কিন্তু দেশ তার পেছনে থাকে, ছায়ার মতো কিন্তু থাকে। অর্থাৎ দেশ এক সবসময় একটা বড় অনুসঙ্গ হিসেবে কাজ করে। এর বাইরে যে আমাদের বলা যেতে পারে, মানুষের তো আসলে খুব বেশি, আমি বলবো যে যেমন যুদ্ধ, প্রেম, ভালোবাসা, এই সবকিছুকে ঘিরে, ক্ষুধা ঘিরেই কিন্তু মানুষের জীবন আবর্তিত। তো সবকিছুই কিন্তু আসলে কবিতার অনুসঙ্গ হিসেবে বা কবিতার বিষয় হিসেবে আসে। এবং সেজন্য আমি বলবো যে আমি আমার কবিতায় চেষ্টা করি আমার অভিজ্ঞতাকে এবং আমি যা ভাবি, আমি যা দেখি, সবকিছুকে রূপায়িত করতে। সেজন্য কোনো স্পষ্ট নির্দিষ্ট ভাবে যে কোনো অনুসঙ্গ বেশি আসে, যেমন কখনো কখনো সমুদ্র আসে, কখনো হয়তো পাহাড় আসে, এটা হলো প্রাকৃতিক একটা অনুসঙ্গ হিসেবে কাজ করে। আবার কখনো একজন মানুষের হয়তো দুঃখবোধ কিংবা কারো আনন্দ আমাকে আলোড়িত করতে পারে। তো সেজন্য বিষয়টাকে আসলে ঠিক কোন স্পষ্ট যে ভেতরে মানে বৃত্তের ভেতরে আবদ্ধ করে হয়তো সেভাবে আমি ব্যাখ্যা করতে পারবো না।
আপনার বেশ অনেকগুলো বই প্রকাশিত হয়েছে পর্যন্ত, আজকে 2018 সালে আপনি যখন ফিরে তাকান কখনো অতীতের দিকে, বিষয়বস্তু নিশ্চয়ই একটা মানুষের জীবন যে পথ দিয়ে হেঁটে যাবে সেইভাবেই কবিতাও হয়তো সেই রকমভাবেই হবে, বিষয়বস্তুও পরিবর্তিত হবে, কিন্তু বাংলা ভাষা, ভাষার দিক থেকে, ভাষার প্রয়োগের দিক থেকে, বাক্যের সংগঠনের দিক থেকে কি আপনার ভাষায় কোনো বিবর্তন এসছে এই গত কয়েক দশকে?
ভাষা তো আসলে পরিবর্তিত হয়, ভাষা একটা বহতা বিষয় এবং ভাষার একটা গতি আছে, ভাষার আলাদা একটা বিন্যাস আছে এবং এটি সবসময় সময়ের সঙ্গে কিন্তু পরিবর্তিত হয়। সেরকম কবিতার ভাষাও পরিবর্তিত, একটা সময় যেমন আমাদের পূর্বসূরী কবি রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ দাশ যেভাবে লিখেছেন হয়তো আমরা এখন ঠিক সেভাবে লিখি না, কিন্তু একেবারে ভাষার তো মূল মৌলিক বিষয় যে সেই মৌলিক বিষয়গুলি তো পরিবর্তিত হয় না।
আমি আপনার ভেতরে বিবর্তনটা, আপনার 30 বছর আগের কবিতা আর আজকের কবিতার মধ্যে যে তফাতটা সেইটা জানতে চাচ্ছি।
অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে আমরা বা আমি ওই সময় কিছুটা বহির্মুখী কবিতা লিখেছি বা কিছু উচ্চকিত কবিতা আমরা লিখেছি, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু কারণ কবিতা যে সমকালীন যে কবিতা, সমকালীন কবিতা কিন্তু বিশ্ব কবিতার সঙ্গে কিন্তু এর একটা সাযুজ্য থাকে। আমরা কিন্তু এখন যে গ্লোবাল ওয়ার্ল্ডের ভেতরে বাস করি, আমরা কিন্তু পৃথিবীর সারা পৃথিবী কিভাবে কবিতা লিখছে সেই সঙ্গে কিন্তু আমরা পরিচিত হচ্ছি। সেই কারণে আজকে আমি আমার ভাষার ভেতরেও কিন্তু আমি যাতে মানে আমার কবিতা শুধুমাত্র যে মানে আমার দেশের পাঠক না, একটা বিশ্ব পাঠক সমাজের কাছেও যে উপস্থাপন করা যায় সেরকম বিষয়গুলি কিন্তু ভাষার ভেতরে আমরা প্রয়োগ করার চেষ্টা করছি। সেই জন্য আমি বলবো যে এখন মানে সব রকমের ভাষার পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে এবং চেষ্টা করছি যে সত্যিকারের পরিশ্রুত কবিতা তৈরি করতে, যদি আগামী দিনের পাঠক মানে হয়তো তারা মানে তারা যদি পছন্দ করে সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন হবে।
একটা সময় ছিল যখন খুব সীমিত সংখ্যক লেখক বা কবির লেখা প্রকাশিত হতো ছাপার অক্ষরে, এখন ইন্টারনেট এসছে, সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম এসছে, অনেক কবি সামাজিক মাধ্যমগুলোতে লিখছেন, অনেক শিল্পী সামাজিক মাধ্যমগুলোতে তাদের কাজগুলো হয়তো ফেসবুকে দিয়ে দিচ্ছেন, ফেসবুকের মাধ্যমে সেগুলো ছড়িয়ে পড়ছে, এই যে একটা পরিবর্তন এসছে, ভবিষ্যতে তরুণ প্রজন্মের কাছ থেকে বাংলা কবিতা কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? আপনি নিশ্চয়ই ফেসবুকে অন্যদের লেখাও পড়ছেন এবং তরুণ প্রজন্মের লেখাও হয়তো আপনি পড়ছেন, তাদের বাংলাটা আপনার 70-এর দশকের সময়কার বাংলা থেকে কতটা ভিন্ন, কোনো পরিবর্তন কি লক্ষ্য করা যাচ্ছে?
না, আপনি খুব একটা জরুরি প্রশ্ন করেছেন। আসলে জীবন দাসের একটা কথা আমরা সবসময় বলি, সেটা তো সকলেই কবি নয় কেউ কবি। আগে যেহেতু পত্র পত্রিকা কম ছিল এবং এখন যে সোশ্যাল মিডিয়ার যে যুগ, এরকম তো সুযোগটা সে সময় ছিল না, কিন্তু এবং অল্প সংখ্যক লিটল ম্যাগাজিন বের হতো, এই লিটল ম্যাগাজিনগুলোতে কিন্তু প্রকৃত কবিরা, প্রকৃত কবি আমি বলবো এই অর্থে যারা সত্যিকার অর্থে পরবর্তীতে যাদের ভেতরে আমরা সেরকম বৈনিশিকা দেখেছি কবিতা, তারা কিন্তু লিখেছেন এবং এইভাবে সেখান থেকে কবিরা দিন। এখন একটা সমস্যাটা হলো যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া, তো শুধু বাঙালি না, আমার মনে হয় পৃথিবীর অনেক দেশে কিন্তু এরকম প্রচুর কবি আছেন যারা প্রত্যেকেই আসলে কবিতার আকারে কিছু সাজানোর চেষ্টা করেন, কিন্তু সেই সবগুলো তো আর কবিতা হয় না। এতে যেটা হচ্ছে যে প্রকৃত পাঠক যারা, পাঠককে কিন্তু চাল এবং কাকরের মধ্যে যে পার্থক্য সেটাকে কিন্তু বুঝে নিতে হবে, তা না হলে পাঠকের পক্ষে, কারণ কবিতা হচ্ছে একটা বোধের জায়গা থেকে, কারণ আপনি কবিতা একটা গাণিতিক বিষয়ও, গাণিতিক বিষয়ের জন্য যে কবিতার ছন্দ মাত্রা যে হিসাবটা আছে সেই হিসাবটা কিন্তু একেবারেই গাণিতিক, অর্থাৎ আপনি তার অঙ্ক দিয়ে কিন্তু একটা কবিতাকে আপনি বুঝিয়ে দিতে পারবেন, কিন্তু কবিতা তো শুধু একটা দাবার বোর্ডে একটা সাজিয়ে ছকের ভিতরে কিন্তু কবিতা থাকে না। এটা দাবার যেমন একটা গুটিকে আমি চাল দিচ্ছি কিন্তু গুটি নিষ্প্রাণ, মানে যিনি দিচ্ছেন তিনি তাকে কিভাবে চালাবেন সেটা উপর নির্ভর করবে, কিন্তু কবিতার যে অনুষঙ্গগুলো সেটা কিন্তু একটার সঙ্গে একটা এমন ভাবে সম্পৃক্ত, সেটা ওই একজন কবিকে তার প্রকৌশলটাও জানতে হবে এবং পাশাপাশি একটা স্কেলিটনটা তৈরি করার পরে রক্ত মাংসটা সেখানে কিভাবে দেবে সেই কিন্তু মুনশিয়ানাটাও একজন লেখককে থাকতে হবে, তা না হলে কিন্তু একজনের পক্ষে কিন্তু কবি হয়ে ওঠা সম্ভব নয়, অর্থাৎ মানুষের বোধের জায়গাটা সত্যিকার অর্থে যে কবিতার জায়গা সেখানে পৌঁছানো সম্ভব না। কিন্তু এখন যেটা হচ্ছে প্রচুর পরিমাণে আমরা দেখছি যে মানে তার হৃদয়ের যে আকুলতা, আমি বলবো এগুলি হচ্ছে সব হৃদয়ের আকুলতা, এবং এটা খুব মানে ভাবালুতা পূর্ণ ভাষায় প্রচুর পরিমাণে লেখা হচ্ছে। এগুলিকে আমি কোনোভাবে কবিতা বলতে রাজি নই তো খুব, কিন্তু তারপরে এর ভেতরে হয়তো দু চারজন অবশ্যই যারা ভালো লিখবেন বা লিখছেন তাদের, তারা তো দৃষ্টি আকর্ষণ করার সক্ষমতা রাখেন, কিন্তু সমস্যাটা হচ্ছে তাদেরকে আলাদা করে এখন কষ্ট হচ্ছে। আগে অল্প যেহেতু আপনি যেমন ধরেন এখন প্রচুর পত্রিকা বেরোচ্ছে কিন্তু ভালো লিটল ম্যাগ নেই, কারণ এখন যে কেউ ইচ্ছা করলেই লিটল ম্যাগের মতো একটা পত্রিকা বের করতে পারেন, একটা সংকলন বের করতে পারেন, করে সেখানে তার দশটা কবিতা ছেপে দিতে পারেন, কিন্তু যে সম্পাদনের যে জায়গাটা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো সেই জন্য একটা সমস্যা তো অবশ্যই হচ্ছে। আর ভাষা হচ্ছে যে সেই ভাষা, সেই সময়ের ভাষা, সত্তরের ভাষা এবং আজকের ভাষার ভেতরে তো একটা মানে সময়ের একটা বিশাল পরিবর্তন, কিন্তু একেবারে মৌলিক জায়গা আমি বলবো যে ভাষা তো পরিবর্তন হয়নি বা সেটা হবে না, কিন্তু ভাষার ভেতরে নতুন কিছু যোগ হয়েছে, অ্যাড হয়েছে। আমরা বিশ্বকবিদের সঙ্গে যেহেতু পরিচিত হচ্ছি, আমরা বিশ্ব দর্শনের সঙ্গে পরিচিত হচ্ছি প্রতিনিয়ত, সেই বিষয়গুলি এসে ভাষাকে তো আগের জায়গা থেকে কিছুটা হলো সামনে নিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় হলো যে কবিতা পরীক্ষা নিরীক্ষা, যারা প্রকৃত কবিতা লিখছেন তারা পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছেন, সে পরীক্ষা নিরীক্ষাগুলি ছাপগুলি আমরা দেখতে পাচ্ছি, তো সেটি হয়তো আগে যেভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যেমন আগে এক সময় কেউ কেউ পরীক্ষা করেছেন যে ঠিক আছে আমি উপমা বাদ দেবো, শুধুমাত্র চিত্রকল্প বসিয়ে আমি কবিতা কাজ করতে পারি কিনা, কেউ হয়তো দেখা গেছে যে ক্রিয়াপদ বাদ দিয়ে লেখার চেষ্টা করেছেন। তো এই ধরনের নিরীক্ষা থেকে এখন দেখা যাচ্ছে যে না, আরো মানে অন্যভাবে নিরীক্ষা হওয়ার চেষ্টা হচ্ছে, এখন হয়তো যেমন উপমাগুলোকে ভেঙে দিয়ে একটা নতুন উপমা তৈরি করা, কিংবা আপনার উপমার জায়গাকে একেবারে ভেঙে চুরে একটা নতুন চিত্রকল্প তৈরি করা, এরকম কাজ হচ্ছে। অর্থাৎ তার মাধ্যমে যেটুকু ভাষার পরিবর্তন সেটা হচ্ছে।
কবি কামাল চৌধুরী, আপনি আমাদের সময় দিলেন, আধুনিক কবিতা সম্পর্কে আপনার মতামত জানতে পারলাম, সামাজিক মাধ্যমে যে ধরনের লেখালেখি হচ্ছে সেগুলি সম্পর্কে আপনার মতামতটি জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাদেরও ধন্যবাদ, এবং যারা শুনেছেন তাদের সকলের প্রতি আমার অসীম শুভেচ্ছা থাকলো।